সেন্ট্রাল গভর্নমেন্টের দ্য RPWD অ্যাক্ট 2016, অর্থাৎ রাইট টু পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016-তে যে 21 রকমের প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আমরা ওই আইনে যে ভাষাগুলো প্রয়োগ করা হয়েছে তার সহজ সরল বাংলা অর্থ কী হতে পারে সেটা আমরা দেখব। তো এই 21টা টাইপের ডিসেবিলিটিকে কভার করা হবে 2টো খণ্ডে, এটা তার প্রথম খণ্ড। এর দ্বিতীয় খণ্ড আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। ডিসেবিলিটি অ্যাক্ট 2016টা আনা হয়েছে, সেখানে এর আগে যেটা অ্যাক্ট ছিল 1995 সালের, সেখানে 7 রকমের ডিসেবিলিটিকে মান্যতা দেওয়া হয়েছিল। এক্ষেত্রে আরও অনেকগুলো সেকশনকে এখানে মান্যতা দেওয়া হয়েছে এবং সেই সংখ্যাটা হচ্ছে 21টা। সেই 21টা সংখ্যা নিয়ে কী কী টাইপ আছে সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব। সেখানে স্পেসিফাই করা হয়েছে ডিসেবিলিটিকে, স্পেসিফাইড ডিসেবিলিটির মধ্যে দেখানো হয়েছে ফার্স্ট ফিজিক্যাল ডিসেবিলিটি, তার মধ্যে কি বলা হয়েছে না, তার মধ্যে বলা হয়েছে লোকোমোটর ডিসেবিলিটি। সেটা কি, সেটাকে বলা হয়েছে যে একটা পার্সন যখন ইনেবল হয়ে যায়, অর্থাৎ তার যখন সক্ষমতা হারিয়ে যায় তার নিজের অ্যাক্টিভিটিগুলো করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অবজেক্ট বা বস্তু তার প্রয়োজন একটা স্থান থেকে একটা স্থানে সরানোর, সেগুলো যখন সে করতে পারে না। কেন করতে পারে না, কারণ তার মাস্কুলো স্কেলিটাল নার্ভাস সিস্টেম প্রবলেম থাকে, তার যে মাসেল এবং স্নায়ু তার মধ্যে ঠিকঠাক রকমের সংযোগ থাকে না। এই লোকোমোটর ডিসেবিলিটি বেশ কয়েকটা টাইপের হতে পারে, তার মধ্যে প্রথম যে টাইপটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে লেপ্রোসি কিওর্ড পার্সন। লেপ্রোসি কথার বাংলা অর্থ হচ্ছে কুষ্ঠরোগ, কুষ্ঠ যে রোগটা সেটাকে বলা হয় হ্যানসেন্স ডিজিজ, এটাও বলা হয়। তো এটা একটা আপনি বলতে পারেন ক্রনিক রোগ, যেখানে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি বলে একটি জীবাণুর মাধ্যমে এই রোগটা ছড়ায়, এবং এই রোগটা বিভিন্ন বয়সের মানুষের মধ্যেই হতে পারে, চোখকে আক্রান্ত করে এবং শরীরের আপনাদের শ্বাস অঙ্গগুলোকে আক্রান্ত করে এবং শরীরের উপরের দিকের অংশে এর এফেক্টটা হয় আর কি। এবং এখান থেকে ওভারকাম করার জন্য যে থেরাপি প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় মাল্টি ড্রাগ থেরাপি। তো এই লেপ্রোসিটা, তার আবার কিছু এখানে সাবসেকশন কিছু আরও ভাগ করা হয়েছে, সেগুলোকে আপনি দেখুন। সেখানে বলা হয়েছে ফার্স্ট যে লস অফ সেন্সেশন ইন হ্যান্ডস বা ফিটস, অর্থাৎ আপনার হাত এবং পায়ে সেন্সেশনটা হারিয়ে যাওয়া, অর্থাৎ কোনো অনুভূতি থাকবে না, এবং তার সঙ্গে সঙ্গে প্যারেসিস হবে আইলিড এবং আইয়ে, অর্থাৎ চোখের যে পাতা সেখানে আংশিকভাবে আপনি প্যারালিসিস হয়ে যাবে এবং তার হাত পায়ের মধ্যে কোনো রকম সেন্সেশন থাকবে না, এটা একটা ক্যাটাগরি। সেকেন্ড হচ্ছে একটা ম্যানিফেস্ট ডিফর্মিটি, অর্থাৎ ম্যানিফেস্ট ডিফর্মিটির কথা মানে হচ্ছে প্রকাশ্যে বাইরে থেকে দেখে বুঝতে পারা যাবে এরকম কোনো বিকৃতি যদি কারো শরীরের মধ্যে থাকে, যদিও তার সাফিসিয়েন্ট মোবিলিটি ক্ষমতা আছে, তার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার মতন হাত পায়ের জোর তার রয়েছে, কিন্তু বাইরে থেকে দেখে তার বোঝা যাচ্ছে যে তার একটা বিকৃতি তার শরীরে চলে এসেছে, সেটাকে বলা হচ্ছে ম্যানিফেস্ট ডিফর্মিটি। আরেকটা ক্যাটাগরি এখানে বলা হয়েছে এই লেপ্রোসি কিওর্ড পার্সনের মধ্যে, সেটা হচ্ছে এক্সট্রিম ফিজিক্যাল ডিফর্মিটি, অর্থাৎ মানে খুব মারাত্মক পর্যায়ের শরীরের মধ্যে বিকৃতি আসা, এবং এটা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকা, অ্যাডভান্স হওয়া এজের সঙ্গে সঙ্গে। তো এইগুলোকে বলা হয়েছে এখানে লেপ্রোসি কিওর্ড পার্সনের মধ্যে ডিভিশন। নেক্সট যে সেকশনটা আমরা দেখবো সেখানে দেখানো হয়েছে সেরিব্রাল পালসি। এবার সেরিব্রাল পালসির সঙ্গে অনেকেই পরিচিত, এখানে যেটাকে ডিফাইন করা হয়েছে, যেখানে সংজ্ঞায়িত করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এটা একটা নিউরোলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ স্নায়বিক একটা পরিস্থিতি যেখানে কি হয় না, শরীরের যে মুভমেন্টগুলো হয় তার যে মাসেল অর্থাৎ পেশিগুলোর সঞ্চালন হয় সেটা ড্যামেজ, সেটার সঙ্গে ব্রেনের প্রপারলি কানেকশনটা তৈরি হয় না, সেটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে এমনটা হয়। কখন সেরিব্রাল পালসি হতে পারে, সেরিব্রাল পালসি হতে পারে তখন যদি যখন তার জন্ম হচ্ছে শিশুটার, বা ডিউরিং প্রেগনেন্সি, বা জাস্ট আফটার তার বার্থ, তো জন্মের ঠিক আগে, জন্মের সময় এবং জন্মের অব্যবহিত পরে সেরিব্রাল পালসি হতে পারে। কি হয় এমন ক্ষেত্রে যেটা হয়, যদি যখন একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক বাচ্চা থাকছে তার মাথা থেকে সারা শরীরের মধ্যে স্নায়বিক স্পন্দন প্রপারলি যায়, কিন্তু যদি একটা সেরিব্রাল পালসি শিশু হয় তার মাথা থেকে স্পন্দনটা তার শরীরের মাস্কুলার অংশের মধ্যে প্রপারলি যায় না, যে কারণবশত তার সেরিব্রাল পালসি রোগটা হয়ে থাকে। আচ্ছা নেক্সট দেখুন ডোয়ার্ফিজম। ডোয়ার্ফিজম কথা মনে হচ্ছে বামনত্ব, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে মেডিকেল বা জেনেটিক কন্ডিশনে এটা হতে পারে, মেডিকেল বা জেনেটিক কোনো পরিস্থিতি এটা হতে পারে, যেক্ষেত্রে একজন অ্যাডাল্ট মানুষের উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি বা 147 সেন্টিমিটার থেকে কম হবে, তখন তাকে আমরা বলবো ডোয়ার্ফ কম, তাকে এই PWD অ্যাক্ট 2016-তে ডোয়ার্ফ বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট একটা ক্যাটাগরি দেখানো হয়েছে, সেখানে বলা হয়েছে তাকে মাস্কুলার ডিস্ট্রফি। মাস্কুলার ডিস্ট্রফি, এখানে মাস্কুলার ডিস্ট্রফিকে কি কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এটা একটা হেরেডিটারি হেরেডিটারি ইয়ে হেরেডিটারি জেনেটিক মাসেল ডিজিজ। হেরেডিটারি কথার মানে হচ্ছে যেটা আমরা পিতামাতার দিক থেকে সন্তানের শরীরে যে বৈশিষ্ট্যগুলো চলে আসে সেটা হচ্ছে হেরেডিটারি বৈশিষ্ট্য, এবং এটা একটা জেনেটিক জিন, যেটা যে জিন হচ্ছে এরকম একটা বিষয় আপনি বুঝতে পারেন, যেখানে মা বাবা থেকে কিছু ইনফরমেশান জিন একটা বস্তু একটা অংশ বলতে পারেন, যেটার মাধ্যমে সন্তানের শরীরে ট্রান্সফার হয়ে যায় কিছু ইনফরমেশান কিছু তথ্য, সেইটা যখন প্রপারলি হয় না তখন তার মাসেল কী হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এবং দুর্বল হয়ে যাওয়ার কারণে তার মাস্কুলার ডিস্ট্রফি এই রোগটা হয়। এটা এটা কী জন্য হয় সেটা সম্পর্কে আইনে বলা হয়েছে যে এটা এই জন্য হতে পারে যদি তার ইনকারেক্ট বা মিসিং ইনফরমেশান থাকে তাদের জিনে। জিন হচ্ছে বললাম একটা বিষয় যেটার মাধ্যমে মা বাবার থেকে সন্তানের শরীরে কিছু ইনফরমেশান কিছু তথ্য ট্রান্সফার হয়, সেই তথ্য ট্রান্সফার যখন হচ্ছে সেটা যদি ইনকারেক্ট হয় তাহলে অসত্য হয় বা কোনো তথ্য মিস হয়ে যায় জিনের থ্রুতে, তখন যেটা হয় যে ওই বাচ্চাটার শরীরে প্রপারলি প্রোটিন এর ফাংশনটা হয় না, এবং যে প্রোটিনটাই হচ্ছে প্রয়োজন আমাদের মাসেলটা তৈরি করার পেছনে, প্রোটিনের প্রপারলি ফরমেশন না হওয়ার কারণে ওর মাসেলে এরকম প্রবলেম দেখা দেয়। এবং এর সঙ্গে সঙ্গে যেটা হয় যে এই যে নিচে দেখা আছে ডেথ অফ মাসেল সেলস অ্যান্ড টিস্যুস, অর্থাৎ আমাদের পেশি কোষ এবং পেশি কলার মৃত্যু ঘটে, এই জন্য ওর পেশি প্রপারলি ফরমেশন করে না। নেক্সট একটা ক্যাটাগরির মধ্যে বলা হচ্ছে অ্যাসিড অ্যাটাক ভিকটিমস, অর্থাৎ যে মানুষগুলোর উপরে অ্যাসিড অ্যাটাক করা হয়। এখানে অ্যাসিড অ্যাটাকের সংজ্ঞাতে কি বলা হয়েছে যে যদি যদি কোনো মানুষের উপরে অ্যাসিড অ্যাটাক করা হয় এবং তার ফলে তার শরীরে ডিসফিগার হয়ে যায়, অর্থাৎ স্বাভাবিকের থেকে বিকৃতি তার শরীরে পারমানেন্টলি চলে আসে, কেন তার উপরে যদি ভায়োলেন্ট অর্থাৎ হিংস্রভাবে আক্রমণ করা হয় কি ছুঁড়ে, অ্যাসিড হতে পারে বা সিমিলার করোসিভ সাবস্টেন্স। করোসিভ সাবস্টেন্স মানে হচ্ছে এরকম কিছু জিনিস যেটাতে আমাদের চামড়া গলে যেতে পারে, পুড়ে যেতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে, এরকম কোনো জিনিস যদি কারো স্কিনের উপরে ছুঁড়ে দেওয়া হয় সেটা অ্যাসিড হতে পারে বা ওই জাতীয় কোনো জিনিস, এবং তার ফলে যদি তার শরীরে কোনো পারমানেন্ট ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে সেই মানুষটিকে বলা হবে অ্যাসিড অ্যাটাক ভিকটিম। নেক্সট দেখুন এখানে বলা হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধকতা। দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধকতাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয়েছে ব্লাইন্ডনেস আর দ্বিতীয়টাকে বলা হয়েছে লো ভিশন, ব্লাইন্ডনেস আর লো ভিশন। এবার এইখানে কিছু মেডিকেল টার্মস ইউজ করা হয়েছে যেটা সম্পর্কে আমি এক্সপার্ট নই, কাজে আপনাকে আমি গাইড করতে পারছি না, তো আপনি জাস্ট শুনে রাখুন যে ব্লাইন্ডনেস এর জন্য তিনটে কন্ডিশন দেওয়া হয়েছে, 1, 2, 3 করে। ফার্স্ট হচ্ছে যদি আপনার টোটালি অ্যাবসেন্স থাকে, আপনার একেবারেই দৃষ্টিশক্তি না থাকে। দ্বিতীয় হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি বলে একটা বিষয় আছে মেডিকেল টার্মস, সেটার মাপ 3/60 তার থেকে কম হতে হবে বা 10/200 স্নেলেন এর কম হতে হবে, তাহলে তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে বলে ধরা হবে। আর একটা হচ্ছে যে 3 নম্বর শর্তে বলা হচ্ছে যে তার ফিল্ড অফ ভিশন একটা বিশেষ কোণের কথা বলা হচ্ছে, সেই কোণের পরিমাণ 10 ডিগ্রির থেকে যদি কম হয় সেক্ষেত্রে তাকে ব্লাইন্ডনেস বলা হবে। আর লো ভিশনের ক্ষেত্রে একইভাবে কিছু শর্ত দেওয়া আছে যে তার ভিজুয়াল অ্যাকুইটি 6/18 এই মাপের থেকে কম হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার ওই যে বিশেষ চোখের কোণের কথা বলা হলো, সাবটেন্ডিং অ্যাঙ্গেলের কথা বলা হলো, সেটা 40 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে, বুঝতে গেল। নেক্সট হচ্ছে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। হিয়ারিং ইম্পেয়ারমেন্টে আমরা বোঝাই হচ্ছে যে শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতা, তো শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয়েছে ডেফ আর একটাকে বলা হয়েছে হার্ড অফ হিয়ারিং, ডেফ একটা আর একটা হার্ড অফ হিয়ারিং। তো ডেফ মানে কি, বাংলা ভাষায় বলি যারা কালা তো একেবারেই শুনতে পায় না, কারা ডেফ হবে না যাদের দুটো কানেই 70 ডেসিবেল হিয়ারিং লস হয়েছে, বোথ ইয়ার্সে 70 ডেসিবেল হিয়ারিং লস হয়েছে তারা হবে ডেফ বলে স্বীকৃতি পাবে। হার্ড অফ হিয়ারিং বলে আরেকটা সেগমেন্ট করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এরকম মানুষ যারা যাদের 60 থেকে 70 ডেসিবেল হিয়ারিং লস হয়েছে বোথ ইয়ার্সে তারা হয়ে যাবে হার্ড অফ হিয়ারিং। আরেকটা ক্যাটাগরি রাখা হয়েছে, সেখানে হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি, অর্থাৎ কথা বলতে পারা বা ভাষা সংক্রান্ত প্রতিবন্ধকতা। এটা একটা পারমানেন্ট ডিসেবিলিটি, অর্থাৎ এটাকে কিওর করা যাবে না। কি থেকে হচ্ছে, এটা হতে পারে ল্যারিংজেকটমি থেকে। ল্যারিংস আমাদের গলার কাছে একটা অংশ আছে যেটার হেল্প নিয়ে আমরা কথা বলতে পারি। যদি কোনোভাবে কোনো অপারেশনের সময় সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় বা অ্যাফাসিয়া বলে একটা ঘটনা হয়, মেডিকেল টার্মসে ইউজ করা হয়, সেরকম কোনো ঘটনার কারণে যদি আপনার ল্যারিংস বা বাদ দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তার কিছু নিউরোলজিক্যাল কারণও থাকে, কিছু অর্গানিক কারণ থাকে বা কিছু স্নায়বিক কারণ থাকে, যে কারণবশত সেই পার্টিকুলার মানুষটার স্পিচ এবং মানে কথা বলতে পারা এবং ভাষাগত ডিসেবিলিটি প্রতিবন্ধকতা চলে আসে। তো আজকে এই পর্যন্ত ডিসকাস করলাম, নেক্সট যে পার্টটা নিয়ে আসবো সেখানে আরও বেশ কিছু ডিভিশনকে এখানে মান্যতা দেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে ডিসকাস করব।
এই অডিওটি পছন্দ করতে 5 টিপুন। অডিওটির আইডি নাম্বার আপনাকে SMS করা হবে।